ওয়েলকাম ব্যাক সবাইকে। রাত ঠিক 12:01, আর এই মুহূর্তে আপনি শুনছেন স্বাধীন পডকাস্ট, শুরু হচ্ছে হন্টেড বাই সাকিব। ভয়ের এক নতুন মাত্রা নিয়ে প্রতি শনিবার রাত 12:00 আমি সাকিব আছি আপনার সঙ্গে। সবাইকে স্বাগত জানাচ্ছি হন্টেড এর দ্বিতীয় পর্বে। প্রতি শনিবারের রাত কাটুক হন্টেড এর সঙ্গে, রাত কাটুক স্বাধীন মিউজিকের সঙ্গে। এই মুহূর্তে যারা টিউন করে আছেন, যারা শুনছেন, চাইলে আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন। আর কমিউনিকেট করার জন্য আপনাকে কমেন্ট করতে হবে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মনে কথা লিখে কমেন্ট বক্সে। এবং আপনি চাইলে আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন, মেসেজ করতে পারেন, অথবা যে কোনো মুহূর্তে যে কোনো আপডেট পেতে পারেন সব সময়। ফেসবুকে কানেক্টেড হওয়ার জন্য আপনাকে সার্চ করতে হবে হন্টেড বাই সাকিব লিখে। স্পেলিংটা বলে দিচ্ছি, SAKIB এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ। এবং আপনি এখানে লাইকের মাধ্যমে কানেক্টেড হয়ে তারপর আপনি মেসেজ করতে পারবেন এই মুহূর্তে কমিউনিকেট করার জন্য। এবং আপনি যে কোনো সময় যে কোনো মতামত, আপনি যে কোনো সময় কমেন্ট করতে পারেন, রিভিউ দিতে পারেন এবং যে কোনো সময় যে কোনো ধরনের আপডেট পেতে পারেন। হন্টেড এর শুরুতেই আপনারা অনেকেই মেইল করেছেন আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার পরিচিত কারো ঘটনা লিখে। আপনাদেরকে ধন্যবাদ দেবার সাহস আমার নেই, কারণ এই অনুষ্ঠানটা আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আপনাদের জন্যই। সুতরাং আপনারা ঘটনা পাঠাতে থাকুন, আর ঘটনা পাঠানোর জন্য আপনাকে মেইল করতে হবে hunted.sadhinmusic@gmail.com এই অ্যাড্রেসে। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, sadhinmusic@gmail.com। আপনারা যত বেশি ভয়ঙ্কর ঘটনা পাঠাবেন, যত ভালো ঘটনা পাঠাবেন, তত বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে প্রতি শনিবারের রাত, আর তত বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে হন্টেড। আর প্রতি শনিবারের রাতে স্বাদ নিতে পারব ভয়ের এক নতুন মাত্রার। আপনি চাইলে আপনার ঘটনা লিখে পাঠাতে পারেন, অথবা আপনি চাইলে রেকর্ড করে পাঠাতে পারেন ভয়েস ক্লিপের মাধ্যমে। তবে আমি সবসময় সাজেস্ট করব আপনারা ভয়েস ক্লিপ পাঠাবেন, কারণ আপনার জীবনের অভিজ্ঞতা, আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা ঘটনা আপনার মুখ থেকেই সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে। তবে ঘটনা পাঠানোর সময় আপনার সম্পূর্ণ ঠিকানা, আপনার ফোন নম্বর লিখে তারপর পাঠাবেন, কারণ আপনার ঘটনা সম্প্রচারের স্বার্থে যে কোনো সময় আমরা আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারি। আমি প্রথমেই চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায়। এবং তার আগে আরো একবার জানিয়ে দিই, আমাদের সঙ্গে কানেক্টেড হবার জন্য আপনাকে কমেন্ট করতে হবে। কেমন লাগছে আমাদের এই লাইভ শো, কেমন লাগছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক, কেমন লাগছে আমাদের ঘটনা, এবং কেমন ঘটনা আপনারা পছন্দ করেন, কেমন ঘটনা হলে আপনাদের আরো ভয় লাগবে, আরো ভালো লাগবে, আপনি চাইলে কমেন্ট করতে পারেন। আপনি চাইলে আমাদের ফেসবুকে কানেক্টেড হয়ে ফেসবুকে মেসেজ দিতে পারেন, কমেন্ট করতে পারেন, অথবা আপনি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে রিভিউ দিতে পারেন, রেটিং করতে পারেন, আপনার মতামত জানাতে পারেন। আমাদের ফেসবুকে কানেক্টেড হওয়ার জন্য আপনাকে সার্চ করতে হবে হন্টেড বাই সাকিব লিখে। হন্টেড বাই সাকিব লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেয়ে যাবেন, এবং সেখানে লাইক দিয়ে ফলো করে আমাদের সঙ্গে থাকতে পারবেন যে কোনো সময়। আমাদেরকে মেসেজ করতে পারবেন, জানাতে পারবেন আপনার মূল্যবান মতামত। আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। এবং এই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন ইমেইলের মাধ্যমে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি।
হন্টেড বাই সাকিব।
কে কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
আসসালামু আলাইকুম সাকিব ভাই, আমি তারেক রেজুলুর নরসিংদি থেকে। আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়ায়। হন্টেডে আমার শোনা সবচেয়ে রহস্যময়, হাড় হিম করা এক রাতের ঘটনা পাঠাচ্ছি, যদি সম্ভব হয় পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি আমার বন্ধুর কাছ থেকে শোনা, যার নাম প্রকাশে আমি একদম ইচ্ছুক নই। আমার বন্ধুর থেকে যেভাবে শুনেছি আমি চেষ্টা করছি তার ভাষায় তার মতো করে লেখার। আমার বয়স তখন 21 কিংবা 22, সবে কলেজ শেষ করেছি, কোথায় ভর্তি হব বা কি করব এমন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এর মধ্যে বাবা বলল বিএড করার কথা, আমিও কোনো কথা না ভেবে বিএড করার জন্য কলেজ খুঁজতে শুরু করলাম। বাবা অসুস্থ থাকায় পড়াশোনার থেকে আমার বেশি মন চাইছিল কোনো কাজ করতে যেন পরিবারের হালটা অন্তত ধরতে পারি। কিন্তু বাবার ইচ্ছা ছেলেকে পড়াশোনা করাবে, কোনো কাজের ভেতর একদম জড়াতে দেবে না। এ কারণে কলেজ খোঁজাখুঁজির পর আমার এক বন্ধুর যোগাযোগে একটু কম খরচে একটা কলেজে বিএড ভর্তি হয়ে গেলাম। প্রথম দিকে বুঝতে পারিনি বাড়ি থেকে কলেজ এতটা দূর হবে। বলে রাখি, আমাদের বাড়ি আরামবাগের অদূরে একটি ছোট্ট গ্রামে, আর আমার কলেজ গণেশপুর পেরিয়ে পলাশপাই এলাকায়। দূরত্ব প্রায় 40-50 কিলোমিটার। এ কারণে কলেজের আশেপাশে একটা বাসা ভাড়া নেবার পরিকল্পনা করলাম আমরা দুই বন্ধু। লোকাল এলাকা, এ কারণে বাসাও তেমন পাওয়া যাবে না, এটা স্বাভাবিক। অনেক খোঁজাখুঁজির পর একটা বাড়ি পেলাম, কিন্তু বাড়িটা অনেক পুরনো, অনেক বছর ধরে কেউ থাকে না সেখানে। বাড়ির কেয়ারটেকার আমাদেরকে ভাড়া দিয়েছেন। বাড়ির দরজায় জানালায় দেয়ালে দেয়ালে ময়লার মাকড়সার জালে বোঝা যাচ্ছে অনেক বছর হয়তো কেউ এখানে থাকে না। পুরনো টেবিল, পুরনো চেয়ার আর অল্প কিছু আসবাবপত্র যা ধুলোয় আস্তরণ পড়ে আছে। ভেতরটা কেমন যেন ছিমছিমে অন্ধকার। আমি আর আমার বন্ধু দুজনে ভালো করে বাড়িটা দেখে 2 মাসের ভাড়া অগ্রিম দিয়ে বাড়িতে উঠে পড়লাম। ঘটনার শুরু এই বাড়িতে ওঠার 4-5 দিন পর থেকে। আমার সাথে থাকা বন্ধু বাড়িতে গিয়েছিল কোনো দরকারে। আমি সন্ধ্যার পর থেকে একা একা বেশ ভালোই সময় কাটাচ্ছিলাম। গল্পের বই পড়তে পড়তে রাত অনেক হয়ে গিয়েছে, আমার খেয়াল হয়নি। ঘড়িতে তখন সময় রাত 12:30। ওয়াশরুমে যাবার দরকার ছিল, বিধায় টনক নড়ল। ওয়াশরুমের কাজ শেষ করে এসে শুয়ে রইলাম। ঘুম আসছে না, হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজার ওপাশে কে এটা কয়েকবার জানার চেষ্টা করলেও কোনো উত্তর না পেয়ে উঠে গিয়ে দরজা খুললাম। দেখলাম কেউ নেই। নিজের ভুল ভেবে চলে আসব, ঠিক সেই সময় আরো একবার শব্দ। এবার একটু ভয় পেলাম, এই পুরনো বাড়িতে আমি একা, কেউ নেই। আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই, নদী এলাকা। কিন্তু এবারও সাহস করে আরো একবার দরজা খুললাম, কিন্তু এবারও কাউকে পেলাম না। আমি আরো একবার মনের ভুল ভেবে শুয়ে পড়লাম। কিন্তু আমার স্পষ্ট মনে আছে শব্দটা আমি শুনেছি, আমার মনের ভুল নয়। কিন্তু এবার শুনতে পেলাম ওয়াশরুম থেকে গোসলের শব্দ আসছে। আমি আরো একবার সাহস করে ওয়াশরুমের কাছে গেলাম, কিন্তু কাছে যেতেই আর কোন শব্দ শুনতে পেলাম না। তবে একটা পচা মাছের আষ্টে গন্ধ আমার নাকে আসলো। কিন্তু এখানে মাছ কিভাবে আসবে? একটু আগেই সবকিছু স্বাভাবিক ছিল। আমি আস্তে আস্তে পা টিপে দরজা খুলে ওয়াশরুমের ভেতরে গেলাম, দেখতে যে আসলেই কোনো গোসলের আলামত আছে কিনা। ঠিক যখন ফিরে আসব তখনই হুট করে দরজাটা লেগে গেল। অনেক চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই খুলতে পারলাম না। এই সময়ে হঠাৎ কারেন্টও চলে গেল। কাছে মোবাইল নেই যে ফ্ল্যাশ লাইট জ্বালাবো। বারবার চেষ্টা করতে এক পর্যায়ে দরজাটা এমন ভাবে খুলে গেল যেন দরজাটা আগে থেকেই খোলা ছিল। আমি অন্ধকারে তাড়াহুড়ো করে বিছানা খুঁজে নিলাম, হাতড়ে মোবাইলটাও পেয়ে গেলাম। এবার আমি অনেকটা ভয় পেলেও মনে অনেক সাহস নিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই টেবিলের পাশে দেখলাম একটা নারীর ছায়া মূর্তি, যার মাথা উপরের ছাদ পর্যন্ত, চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো। ঠিক সেই মুহূর্তে ছায়া মূর্তিটাও গায়েব হয়ে গেল, যেন দেখলাম আবার দেখলাম না। ধোঁয়াশার মতো লাগতে শুরু করলো সবকিছু। সেই মুহূর্তে কারেন্ট আবার চলে এলো। মনে এবার কিছুটা সাহস ফিরে এলো, যদিও ভয় কোনোভাবেই আমার পিছু ছাড়ছিল না। তবুও এখন তো আর অন্ধকার নেই, এই ভেবে সান্ত্বনা দিচ্ছিলাম নিজেকে। কোনোভাবে ঘুম আসছিল না। হাতের কাছে গল্পের বইটি নিতে যাব, ঠিক তখনই দেখলাম আমার গল্পের বইটা খোলা, 13 নম্বর পৃষ্ঠায়, এবং সেখানে গল্পের টাইটেলে লেখা আছে বন্দি আত্মার জীবন কাহিনী। মনকে বোঝাতে লাগলাম এত ভয় পেলে চলবে না। আমি প্রচণ্ড সাহস নিয়ে গল্পের বই পড়া শুরু করলাম, তবে মনে মনে নয়, সাহস বাড়ানোর জন্য একটু শব্দ করেই পড়া শুরু করলাম। কিন্তু মন থেকে কোনোভাবেই আমি ভয় দূর করতে পারছিলাম না। বারবার ওয়াশরুমের দরজা আটকানো, টেবিলের পাশে ছায়া মূর্তি যেন মনের ভেতর ভেসে বেড়াচ্ছে। আস্তে আস্তে মাছের সেই আষ্টে গন্ধ আমার নাকে আসতে শুরু করলো, কিন্তু এবার আগের মতো নয়, এবার বিকট গন্ধ। সবচেয়ে অবাক লাগলো তখন যখন বুঝতে পারলাম এতক্ষণ গল্পের ভেতর পড়া বিষয়ের সঙ্গে আমার সঙ্গে যে ঘটনা ঘটছে তার হুবহু মিল রয়েছে। মাছের গন্ধ, টেবিলের পাশে ছায়ামূর্তি, আমার বুঝতে এবার বাকি রইল না। ঘড়িতে সময় তখন রাত 1:55, আর কিছুক্ষণ পরেই 2টা বাজবে। এই সময়ে বিপদে পড়লে চিৎকার করেও কাউকে পাবো না এটা নিশ্চিত, আশেপাশে বাড়িও কম, আর এত রাতে কারো জেগে থাকাও সম্ভব না। আমার গলা শুকিয়ে যেতে শুরু করলো ভয়ে, কি করব আমি বুঝতে পারছিলাম না। এদিকে আষ্টে গন্ধ আরো তীব্র থেকে তীব্র হতে লাগলো, মেরুদণ্ড দিয়ে যেন হিম শীতল জলধারা নেমে গেল। কপালে হাত দিয়ে দেখলাম বিন্দু বিন্দু ঘাম, হৃদয়ের স্পন্দন আগের থেকে অনেকটা বেশি। ঠিক সেই মুহূর্তে আমি শুনতে পাচ্ছি দরজার ওপাশে পায়চারির শব্দ। নতুন করে আর চিন্তা করতে পারলাম না, কারণ এটা আমার মনের ভুল না, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি দরজার কাছে এসে পায়ের শব্দটা থেমে যাচ্ছে, আবার হেঁটে অন্যদিকে চলে যাচ্ছে। এবার দরজাটা এমনিতেই খুলে গেল। আমার চিন্তা শক্তি লোপ পাচ্ছে, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। কারেন্ট আবারও চলে গেল, আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাখলাম একটু সাহস পাবার জন্য। দরজা বন্ধ করতে যাবার সাহস আমার হলো না, মোবাইলের ফ্ল্যাশ অন করে চোখ বন্ধ করে শুয়ে রইলাম আর মনে মনে ভাবতে লাগলাম যত যা কিছুই হোক আমি আর চোখ খুলব না। কিন্তু সেই সিদ্ধান্তে আমি আর থাকতে পারলাম না। চোখ খুলে তাকাতেই দেখলাম মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো পড়েছে সিলিং ফ্যানে। আমি স্পষ্ট দেখলাম সেই ছায়ামূর্তি ফ্যানের সঙ্গে ঝুলছে, যেন ছায়ামূর্তিটা গলায় ফাঁস দিয়েছে আর আমার দিকে তাকিয়ে বিভৎস একটা হাসি দিচ্ছে। ছায়ামূর্তিটার কোনো পা ছিল না, সাদা একটা শাড়ি পরা আর এলোমেলো লম্বা চুল। কি বিভৎস হাসি দেখে আমি চোখ আর খোলা রাখতে পারলাম না। আমি চোখ বন্ধ করার পর আমি অনুভব করতে লাগলাম আমার বুকের উপর ঠান্ডা কোনো বরফের খণ্ড রাখা হয়েছে। আস্তে আস্তে একটা শীতল হাত আমার গলা টিপে ধরছে, আমার দম বন্ধ হয়ে আসছে, ছটফট করছি, চিৎকার করবার কোনো শক্তি আমার নেই, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আপনি বিশ্বাস করবেন না সাকিব ভাই, আমার মনে হচ্ছিল আজ হয়তো আমার জীবনের শেষ একটা দিন। এভাবে কতক্ষণ ছিলাম আমার জানা নেই। আমার জ্ঞান ফেরার পর আমি দেখি বিছানায় শুয়ে আছি, পাশে আমার বন্ধু আর কেয়ারটেকার জসিম ভাই। শরীরে প্রচণ্ড জ্বর আর সমস্ত শরীরে পচা মাছের আষ্টে গন্ধ। কি হয়েছিল জানতে চাইলে আমি রাতের সব ঘটনা খুলে বললাম। কোনো রকমে বন্ধুরা আমাকে বাড়ি নিয়ে গেল, মায়ের কাছে ঘটনা খুলে বললাম, কিন্তু বাবাকে বলতে পারলাম না, কারণ বাবা এমনিতেই অসুস্থ, তাকে বললে সে চিন্তা করতে পারে। সেদিন সন্ধ্যায় আমার মা আমাদের গ্রামের এক হুজুরকে ডেকে আনেন। হুজুর ঝাড়ফুঁক দিয়ে আমার জন্য পানি পড়া দিয়ে যায় আর সরিষার তেল দেয়। দুদিনের মাথায় আমি অনেকটা সুস্থ হয়ে উঠি। আমরা বাসাটা তারপর ছেড়ে দিয়েছিলাম। সাকিব ভাই, ঘটনা এখানেই শেষ না। এরপর প্রায় মাস তিনেক পার হয়ে যায়, বাড়ি থেকেই কলেজে যাই, মোটামুটি সবকিছু ভুলে যাচ্ছিলাম। কিন্তু ঘটনা ঘটে একদিন রাত 10টার দিকে, বাবা মা ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। গ্রামের রাত 10টা মানে অনেক সময়, রাত 7:00-8:00 দিকে সবকিছু নিশ্চুপ হয়ে যায়। পড়তে পড়তে হঠাৎ কারেন্ট চলে যায়। আমি পড়ার টেবিল ছেড়ে বারান্দায় এসে বসে আছি। জ্যোৎস্না রাত, উঠোনে চাঁদের আলো, মনে হচ্ছিল একটু ঘুরে বেড়াই। নিচে নামতেই আবার সেই পুরনো গন্ধটা নাকে ভেসে আসলো। বলে রাখা ভালো, আমাদের বাড়ির ভেতর একটা আম গাছ আছে যেটা উঠোনের ঠিক মাঝখানে। আম গাছের তলায় একটা চরাট বসানো আছে। চরাট আমাদের গ্রামের ভাষায় বলে, অন্য এলাকায় কি বলে আমি বলতে পারবো না, তবে বাঁশ দিয়ে তৈরি এক ধরনের টুল প্রকৃতির, যেটা অনেক বড় হয়ে থাকে এবং মাটি থেকে বেশ উচ্চতায়। সবাই ওখানে বসে আমরা আড্ডা দিতাম বা অবসর সময় পার করতাম। আমি কাছে যেতেই দেখলাম কেউ একজন চরাটের উপর বসে আছে। এত রাতে আসলে কারো থাকার কথা ছিল না, কারণ এত রাতে বাইরে থেকে এসে কেউ আমাদের বাড়ির উঠোনে বসে থাকার কোনো যুক্তি আমি দেখি না। আমি কাছে গিয়ে টর্চ জ্বালাতেই যা দেখলাম সাকিব ভাই, তা আসলে বিশ্বাস করবার মতো না। কিন্তু সচক্ষে সুস্থ মস্তিষ্কে আমি যা দেখলাম তা বিশ্বাস করতে বাধ্য হলাম। একজন সাদা শাড়ি পরিহিত মহিলা পা ঝুলিয়ে বসে আছে, একটা বাচ্চা শিশুর মৃতদেহ কটকট করে চিবিয়ে খাচ্ছে, দুই চোয়াল বেয়ে রক্ত বেয়ে পড়েছে। লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে অবয়বটি আমার দিকে মাথা ঘোরালে আমি দেখলাম সেই অবয়বটা যেটা 3 মাস আগে রাতে আমি দেখেছিলাম। আমার বুঝতে এবারও বাকি রইল না। আমি চিৎকার দিয়ে ছুটে চলে আসি, সঙ্গে সঙ্গে মা বের হয়ে আসে। আমি মাকে সব খুলে বলি, এবার বাবাকেও সব খুলে বলতে হলো, কারণ এখন আর লুকোনোর কোনো সুযোগ নেই। আস্তে আস্তে এই ঘটনার তীব্রতা আরও বাড়তে থাকে। এভাবে প্রায় দিনই আমি মাছের পচা গন্ধ পাই। এবার আমি একা নই, আমার মাও গন্ধটা পাই। বাড়িতে ভালো কিছু রান্না হলে তার ভেতরেও পচা মাছের গন্ধ। মাঝে মাঝে রাতের বেলা শুরু হয় অন্যরকম এক অত্যাচার। ঘরের টিনে মনে হতো কেউ একজন জোরে জোরে আঘাত করছে। এভাবে কিছুদিন যাবার পর আমার মামা একজন কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, এরপর আমাদেরকে কবিরাজ যা বলে তা আমি কবিরাজের ভাষায় বলছি। আপনাদের ছেলে যে বাড়িটা ভাড়া নিয়েছিল সেই বাড়িতে ভাড়া থাকত এক মহিলাতান্ত্রিক। সে সব সময় কালো জাদু চর্চা করত। কালো জাদু চর্চা করতে করতে এক পর্যায়ে সে নিজেই কালো জাদুর প্রভাবে পাগল হয়ে যায় আর শেষ পর্যন্ত আত্মহত্যা করে। এরপর থেকেই ওই বাড়িতে এই সমস্যা প্রতিনিয়তই হতে থাকে। কেউ ওই বাড়িতে ভাড়া থাকতে পারে না, যারাই ওই বাড়িতে থাকে তারাই ওই মহিলার মতো পাগল হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে। আপনাদের ভাগ্য ভালো, আপনাদের ছেলের এখনো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপর কবিরাজ আমাকে একটা মাদুলি দেয় আর বলে, যদি কখনো কোমর থেকে এই মাদুলি খুলে যাই তাহলে সেদিন আর নিস্তার নেই। আজও সেই মাদুলি আমি পরে আছি। সারা জীবন আমাকে এভাবেই কাটাতে হবে। এ কারণেই তারা জঙ্গলেই রাত কাটানোর সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু থাকার জন্য কোনো জায়গা তারা কিছুতেই খুঁজে পাচ্ছিল না। তখন তারা সিদ্ধান্ত নেয়, জঙ্গলের পাশেই মিয়ার দালান নামে একটা বাড়ি আছে, সেখানে আশ্রয় নেবে। যেই ভাবা সেই কাজ, আমার দাদা সহ তার সঙ্গীরা সবাই মিয়ার দালানের দিকে রওনা দেয়। দালানটা বেশ পুরাতন, একসময় এখানে অন্য একটা জমিদার বাস করত, কিন্তু পরবর্তীতে জমিদারিত্ব হারিয়ে ভারতে চলে গিয়েছিল। মিয়ার দালানের বর্ণনা দিয়ে রাখা ভালো, উত্তর দিকে নদী, নদীর আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, যদিও এখন এটা একটা মহল্লায় পরিণত হয়েছে। সুন্দর একটা ঘাট বাঁধানো আছে, দেখে বোঝা যাবে একটা জমিদারিত্বের ছাপ। ঠিক নদীর পাড়েই দুইতলা বিশিষ্ট একটা জমিদার বাড়ি। বাড়ির সামনে একটা বিশাল বড় দরজা, দরজা দিয়ে সরাসরি বাড়িতে প্রবেশ করার আগে একটা গোলক ধাঁধার মতো গলি আছে, সেখানে 7 বার ঘুরে তারপর বাড়ির সামনে প্রবেশ করতে হয়। যদিও সেই গোলক ধাঁধার সুড়ঙ্গটা এখন খুব একটা বোঝা যায় না, তবে অস্তিত্বটা এখনো রয়ে গিয়েছে। বাকিটা জমিদার বাড়ির আদলেই দেখতে, আর বাকি 3 দিকে শুধু জঙ্গল আর জঙ্গল। জঙ্গলের ভেতর দিয়ে সরু একটা পথ বয়ে গিয়েছে মেইন রোডের দিকে, যে মিয়ার দালান দেখার জন্য এখনো অনেক এলাকার মানুষ এখানে আসে। আমরাও বন্ধুরা মিলে কয়েকবার গিয়েছি দেখার জন্য। আমার ধারণা বর্তমানে এটা মহল্লা হলেও সন্ধ্যার পর এখানে থাকার দুঃসাহস কারো হবে না। একটা গা ছমছমে পরিবেশ। আমার দাদারা কিন্তু জানত এই জমিদার বাড়িতে আসলে এখন আর কেউ থাকে না, কারণ এই জমিদার প্রায় সময় খাজনা আদায় করার জন্য প্রজাদের ধরে এনে অত্যাচার করত, আর কেউ খাজনা দিতে না পারলে তাকে মেরে ফেলত। দাদারা পৌঁছে দেখল বাড়িটার দুই তলার জানালা দিয়ে একটা আলো আসছে, মনে হচ্ছে কেউ একজন আছে। দাদা একটু সাহস পেল, যাক অন্তত কেউ একজন তো আছে এখানে, আমরা তার সঙ্গে অন্তত রাতটা কাটিয়ে দিতে পারবো অনায়াসেই। দাদা বাকিদের সঙ্গে নিয়ে ভেতরে ঢুকল আর চিন্তা করতে লাগল, চারিদিকে অন্ধকার, জঙ্গল, জনমানব শূন্য পরিবেশ, এমন একটা এলাকায় একটা জমিদার বাড়িতে এখানে কে থাকতে পারে। ভাবতে ভাবতে উপরে উঠে দেখল একটা ঘরে কূপের আলো জ্বলছে, কিন্তু কোনো মানুষ নেই। আবার এমনও মনে হচ্ছে না যে এখানে কেউ থাকে, কারণ যদি কেউ থাকত তাহলে ঘরের আসবাবপত্রের বা কোনো না কোনো চিহ্ন থাকত অন্তত। দাদার একটু সন্দেহ হল, কিন্তু কাউকে বুঝতে না দিয়ে সবাইকে বলল চলো আমরা ছাদে গিয়ে ঘুমাই। ছাদে উঠে দাদা দেখল একজন পায়চারি করছে ছাদে। দাদাদের দেখে লোকটা জানতে চাইল, দাদা সামনে গিয়ে বলল যে তারা জঙ্গলে শিকার করতে এসে আটকে গিয়েছে, এখানে কোনো রকমে রাতটা কাটিয়েই সকালে চলে যাবে। লোকটা দাদা এবং দাদার সঙ্গীদের সঙ্গে পরিচিত হল। লোকটার নাম ছিল শহীদুল ইসলাম। লোকটা বলল, আপনারা যদি চান তাহলে এই ছাদে পরিষ্কার করে থাকতে পারবেন, তবে খুব সাবধান, বাড়িটা অনেক পুরাতন, রাতে ছাদ থেকে কোনোভাবেই নামবেন না। লোকটা এই জমিদার বাড়ির দেখাশোনা করছে, এখানেই থাকে, দাদাদের সঙ্গে খুব বিনয়ী ব্যবহার করল। লোকটার কথার স্বর একটু গম্ভীর, চাঁদের আলোয় চেহারাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবু মানুষ হিসেবে খারাপ লাগল না, কারণ রাতে খাবারের ব্যবস্থা করে দিল, বেশ সুস্বাদু ফল আর বড় একটা করে রসগোল্লা। খাওয়া শেষ করে দাদারা সবাই একসঙ্গে শুয়ে রইল, কিন্তু দাদার ঘুম আসছে না বিধায় ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে নদী দেখছিল। চাঁদের আলো নদীর পানিতে পড়ে চকচক করছে, কি অপরূপ একটা দৃশ্য, কিন্তু লোকটাকে আর কোথাও দেখা যাচ্ছে না। খাবার পর উনি বলে গেল একটু পর আসছি, কিন্তু এখনো আসেনি। এই সব কথা চিন্তা করতে করতে দাদা ভাবল নদীর পাড়ে একটু বসি, এই মনোমুগ্ধকর পরিবেশ আর কখনো এমন সময় হবে কিনা কে জানে। এই ভেবে বাকি চারজনকে রেখে দাদা নিচে নামল। দুই তলায় তখন আর কূপি জ্বলছে না, হয়তো লোকটা ঘুমিয়ে পড়েছে। দুই তলার করিডোর থেকে নামতেই দাদার সামনে একটা কালো বিড়াল এসে পথ আটকে ধরল। দাদা অনেক চেষ্টা করল, কিন্তু বিড়ালটা কোনোভাবেই পথ ছাড়ল না। এক পর্যায়ে দাদা বিড়ালটাকে একটা লাঠি দিয়ে সরিয়ে নিচে নেমে গেল। বিড়ালটা ডাকতে ডাকতে চলে গেল। নিচে নেমে গোলক ধাঁধার সুড়ঙ্গ অতিক্রম করতে শুরু করল। বাড়িতে ঢোকার সময় এই সুড়ঙ্গ পেরিয়েছেন। দাদা সুড়ঙ্গ দিয়ে হাঁটা শুরু করল। দাদার শরীরটা কেমন যেন ভার হয়ে গেল। দাদা সেই বিড়ালের ডাকটা আবার শুনতে পাচ্ছে পেছন থেকে। নির্জন এই জঙ্গলে গা ছিমছিমে এক ভুতুড়ে জমিদার বাড়িতে ভয় লাগাটা স্বাভাবিক। দাদা অনেকক্ষণ ধরে সুড়ঙ্গের পথ হাঁটছে, কিন্তু শেষ হচ্ছে না। প্রায় ২০ মিনিটের বেশি সময় ধরে হাঁটছে, কিন্তু সুড়ঙ্গ যেন শেষই হচ্ছে না। বারবার মনে হচ্ছে ঘুরে ফিরে একই জায়গাতে আসছে। এবার মনে হচ্ছে সত্যি গোলক ধাঁধার মধ্যে পড়েছে। দাদা অনেক চেষ্টা করেও বের হতে পারছে না সুড়ঙ্গ থেকে। হঠাৎ করে সেই কালো বিড়ালটা আবার সামনে এসে পথ আগলে ধরল। এবার রীতিমতো ভয় পেতে শুরু করল। বিড়ালটাকে পাশ কাটিয়ে দৌড়ানো শুরু করল। কিছুক্ষণ দৌড়ানোর পর আবার বিড়ালটা সামনে এসে হাজির হল, কিন্তু এবার বিড়ালটা আগের মতো স্বাভাবিক বিড়ালের মতো ছিল না। বিড়ালের মুখটা ছিল বিড়ালের মতো ঠিক, কিন্তু শরীরটা ছিল একটা শেয়ালের অবয়ব। দাদা এবার আর সামনে এগোনোর সাহস পেল না। হাতে একটা ব্যাটারির টর্চ ছিল, সেটা দিয়ে দাদা আশেপাশে দেখল। পুরো সুড়ঙ্গ জুড়ে এই অদ্ভুত প্রাণী দাদাকে বন্দী করে ফেলেছে, কিন্তু কোনো বিড়াল দাদাকে অতিক্রম করছে না। প্রতিটা বিড়ালের চোখ আগুনের মতো জ্বলছে, সাধারণত বিড়াল বা চতুষ্পদ প্রাণীর চোখে আলো পড়লে তাদের চোখ একটু নীলাভ দেখায়, কিন্তু এটা কোনোভাবেই স্বাভাবিক বিড়ালের মতো নয়, এটা নিশ্চিত। বাকিরা ছাদে ঘুমিয়ে আছে, সেই লোকটাকেও আর কোথাও দেখা যাচ্ছে না। দাদার শিকার করা বন্দুকটাও ছাদে রেখে এসেছে। চোখ বন্ধ করে দাদা আয়াতুল কুরসি পড়া শুরু করল। আস্তে আস্তে আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেল, কিন্তু দাদা দেখল সে এখনো সুড়ঙ্গের প্রবেশ মুখেই দাঁড়িয়ে আছে। কিন্তু এতক্ষণ যে হাঁটলো দৌড়ালো সেটার কোনো উত্তর খুঁজে পেল না। নদীর পাড়ে বসার কথা বাদ দিয়ে দাদা ফিরে গেল ছাদে। ছাদে গিয়ে বাকি সঙ্গীদের সঙ্গে শুয়ে পড়ল, কিন্তু এই অবস্থায় আর কিভাবে ঘুম আসবে? দাদা তবুও চোখ বন্ধ করে মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করল। পড়তে পড়তে একটা সময় ঘুমিয়ে পড়ল, কিন্তু কিছুক্ষণ পর একটা কান্নার শব্দে ঘুম ভেঙে গেল দাদা সহ আরো দুইজনের। দাদা এবং দাদার সঙ্গীরা দেখল একটা মহিলা ছাদের রেলিংয়ের এক কোনায় একটা পিলারের উপরে বসে কান্না করছে। কান্নার শব্দটা এত জোরে এত তীব্র হচ্ছে যে ঘুম ভেঙে যাবার মতো ঘটনা ঘটতে পারে। কিন্তু এই রাতে এই নির্জন জমিদার বাড়িতে কে কান্না করবে? দাদা ভাবল হয়তো সাইদুল সাহেবের স্ত্রী, এমনও হতে পারে কোনো না কোনো কারণে হয়তো কান্না করছে। ততক্ষণে বাকিরা উঠে পড়েছে। দাদা এবং দাদার সঙ্গীরা মহিলার কাছে গিয়ে ডাকতে থাকে, কিন্তু কোনো কথা বলেনি। এদিকে দাদার সঙ্গে একটু আগে এত কিছু ঘটে গিয়েছে সে কথা কাউকে বলেনি দাদা। মহিলাটি কান্না করতে করতে বলে তার ছোট বাচ্চা এই বাড়ির ভেতর হারিয়ে গিয়েছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এ কারণে সে কান্না করছে। দাদার সঙ্গীরা খুব সাহস করে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার বাচ্চাকে খুঁজে দিচ্ছি। এই বলে সবাই রওনা হবে নিচে যাবার জন্য, কিন্তু দাদা কোনোভাবেই যাবে না, কারণ দাদার সঙ্গে এর আগেই একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। নিচে যাবার সাহস দাদার আর নেই, কিন্তু বাকিদের জোরাজোরিতে কোনো কথা না বলে কুপি ধরিয়ে হাতে লাইট নিয়ে নিচে নামল সবাই। দাদা এখন আর সামনে এগোয় না, কারণ দাদা ঠিক বুঝতে পারছে এটা কোনো অশরীরীর ছলনা। একটু আগে যে ঘটনা ঘটেছে তা এরা শুনলে হাসবে, এ কারণে চুপ করে সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে লাগলো। দুইতলায় নেমেই আগে সেই লোকটাকে খুঁজতে লাগলো, কিন্তু যেই ঘরটাতে কুপি জ্বালানো ছিল সেটা অন্ধকার, দরজাটা খোলা। এদিকে ওদিকে লাইট দিয়ে কোথাও খুঁজে পেল না লোকটাকে। না পেয়ে দাদার সঙ্গীরা সবগুলো ঘর খুঁজতে শুরু করল। পুরনো জমিদার বাড়ি, ঘরের ভেতর কিছুই নেই। একটা ঘরে শুধু দেখল টেবিল আছে আর একটা চেয়ার পড়ে আছে। চারিদিকে বাদুর আর চামচিকার গন্ধ। পশ্চিম দিকের একটা ঘর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ পেয়ে সবাই সেখানে গেল। ঘরের ভেতরে গিয়ে দেখল কোনো বাচ্চা নেই, কিন্তু কান্নার শব্দটা হাওয়ায় ভাসছে। মনে হচ্ছে এই তো এখানেই আছে বাচ্চাটা। সবাই একটু অবাক হয়ে গেল, সাথে প্রচণ্ড ভয় পেল। দাদা সঙ্গে সঙ্গে বুঝতে পেরে ঘর থেকে বেরিয়ে আসবে, তখন দেখে একটা পুতুল দরজার সামনে দাঁড়িয়ে আছে। পুতুলের থেকেই কান্নার শব্দটা আসছে। দাদা সহ দাদার সঙ্গে যারা ছিল সবাই বিষয়টা লক্ষ্য করল, আর পুতুলটা বলে উঠল, কে সরোয়ার সাহেব, আমাকে লাথি দেবার সাহস হল তোর? এবার দেখ কেমন লাগে। সবাই দাদার দিকে তাকিয়ে দেখল, কিন্তু এখন কথা বলার কোনো সুযোগ নেই, পালাতে হবে এখান থেকে। নিমেষেই পুতুলের অবয়ব একটা বিড়ালে রূপান্তর হল, শরীরটা আবারও আগের শিয়ালের মতো আর মাথা বিড়ালের। দাদা বিড়ালটাকে পাশ কাটিয়ে যাবে, তখনই বিড়ালটা দাদার গায়ের উপর উঠে বসল। বাকিরা সবাই চেষ্টা করল বিড়ালটাকে ছাড়ানোর, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হল না। হাতের কাছে একটা কাঠের চেয়ার দিয়ে দাদার সঙ্গীদের ভেতর একজন প্রচণ্ড জোরে আঘাত করল বিড়ালকে। সঙ্গে সঙ্গে বিড়ালটা নিচে পড়ে গেল। দাদা দৌড়ে করিডোরের দিকে যেতেই দেখল সেই মহিলাটা সামনে দাঁড়িয়ে আছে, রক্তাক্ত মুখ, যেন কোন ধারালো ছুরি দিয়ে মুখের চোয়াল থেকে ললাট পর্যন্ত আঘাত করে মেরেছে। পেছনে বিড়াল, সামনে বিভৎস নারী মূর্তি, যাবার আর কোনো রাস্তা নেই। এখন সবাই বুঝতে পারল তারা ভয়ঙ্কর রকমের একটা বিপদে পড়েছে। মনে পড়ল সাইদুল সাহেবের সেই কথা, রাতে ছাদ থেকে নামতে নিষেধ করেছিলেন, কিন্তু এখন আর কি করার। নারী মূর্তিটা এগিয়ে আসছে আর চারিদিকে বিড়ালের সংখ্যাটাও আস্তে আস্তে বাড়তে শুরু করছে। সঙ্গে সঙ্গে একটা সাদা আলো এসে লাগলো সবার চোখে, মিলিয়ে গেল সব কিছু, যেন কিছুই হয়নি এখানে। দ্রুত সবাই ছাদে উঠে গেল। ছাদে যাবার পর দাদার অবস্থা আর সামলে নেবার মতো ছিল না, গলা বেয়ে রক্ত পড়ছে, বিড়ালের আঘাতে অনেকটা ক্ষত হয়ে গিয়েছে। কোনো রকমে কাপড় দিয়ে ক্ষত স্থান বেঁধে দিতেই সাইদুল সাহেবের আগমন। দাদারা ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কোথায় ছিলেন এতক্ষণ? উত্তরে সাইদুল সাহেব গম্ভীর স্বরে বলল, সেটা আপনাদের জানার দরকার নেই, আপনারা নিচে গিয়েছিলেন কেন? দাদা এবং দাদার সঙ্গীরা সবকিছু খুলে বলল, সঙ্গে দাদার সঙ্গে ঘটে যাওয়া সবকিছু বলল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল দাদার দিকে। সবাই দাদাকে কিছু বলার আগেই সাইদুল সাহেব বলল, আপনারা এখান থেকে আর কোথাও যাবেন না, আমি নিচে আছি, সকাল হবার সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যাবেন। আমি আপনাদের নিষেধ করেছিলাম, আমার কথা আপনারা শুনলেন না। এই কথা বলে সাইদুল সাহেব চলে গেলেন। সকাল পর্যন্ত আর ঘুম হল না, সবাই জেগেই রইলেন। সকালবেলা দাদা এবং দাদার সঙ্গীরা রওনা হলো চলে যাবার জন্য, কিন্তু সাইদুল সাহেবকে কোথাও খুঁজে পাওয়া গেল না। জমিদার বাড়ি থেকে বের হয়ে জঙ্গল পার হয়ে আরাপুর বাস স্ট্যান্ডে এসে একটা ছোট্ট চায়ের দোকানে বসে চা খাবার জন্য। বসার পর দাদারা রাতের বিষয়টা নিয়ে আলোচনা করছিল। তখন চায়ের দোকানদার এ বিষয়ে জানতে চাইলে দাদা প্রথমে বলতে না চাইলেও দাদার সঙ্গে থাকা এক সঙ্গী বলে দিল। তখন চায়ের দোকানদার বলল, দেখুন আমার বাড়িও কিন্তু ওইদিকে, কিন্তু আপনারা যে সাইদুল সাহেবের কথা বলছেন, উনি তো অনেক আগেই মারা গিয়েছেন, ওনার সঙ্গে আপনাদের দেখা হবে কিভাবে? উনি ওই বাড়ির কেয়ারটেকার ছিলেন, বাড়িটা দীর্ঘদিন ধরে উনি দেখাশোনা করছিলেন জমিদার সাহেব ভারতে যাবার পর। কিন্তু ওনাকে আপনারা কোথায় পেলেন? উনি তো থাকার কথা না, উনি তো মারা গিয়েছেন অনেক আগে। দাদা ও দাদার সঙ্গীরা এই উত্তর খুঁজে পেল না। সে কি আসলেই কোনো মানুষ ছিল নাকি অন্য কিছু? সবাই বাড়ি ফিরে আসলো ঠিকঠাকভাবে, কিন্তু আমার দাদার সেই ক্ষত সারানোর জন্য অনেক ডাক্তার দেখানো হলো, কোনো লাভ হয়নি। আমার দাদা পরলোক গমন করার আগে শুধু বলত, ওরা আমাকে মেরে ফেলবে, তোমরা আমাকে বাঁচাও, ওরা মেরে ফেলবে আমাকে। এভাবে অনেক দিন চলতে থাকে, কবিরাজে দেখানো হয় কিন্তু কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত ক্ষত স্থান থেকে শুরু হয় পুরো শরীরে পচন ধরা। আর একদিন সকালে দেখা যায় দাদার ঘরে দাদার লাশ পড়ে আছে, মাথা শরীর থেকে আলাদা করে রাখা, পেটের দিকে মনে হচ্ছে কোনো নরপশুর নখ দিয়ে আঁচড়ে নাড়ি ভুড়ি সব বের করে এনেছে, বুকের পাঁজরের হাড়গুলো বাইরে বের করা, কলিজাটা অর্ধেক হয়ে আছে, বাকি অংশ পড়ে আছে দাদার মাথার পাশে। কোনো রকমে তাকে দাফন করা হয়। এই ছিল সাকিব ভাই আমার ঘটনা। এই ঘটনা আমার বাবা এবং পরিবারের অন্য সকলের কাছ থেকে শোনা, কিন্তু আমাদের পরিবার ছাড়াও এটা অন্তত সবাই জানে আমার দাদার মৃত্যু আসলে কেমন ছিল। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
Haunted by Saqib.
কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
আমাদের এই এপিসোডের আরো একটি ঘটনা শুনলেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসলে আমাদের জীবনে অনেক সময় অনেক ঘটনাই ঘটে থাকে যার উত্তর আমাদের কারো কাছেই থাকে না। ধরুন আপনার অনেক পুরনো একজন বন্ধু, একজনের সঙ্গে আপনার দেখা হলো, তার সঙ্গে বেশ ভালো সময় কাটালেন, আপনি তার কাছ থেকে চলে যাবার পরই আপনি জানতে পারলেন সে আসলে অনেক আগেই মারা গিয়েছে। এমন ঘটনা একেবারে অস্বাভাবিক না, কারণ আপনার বা আপনার পাশের মানুষটি আসলেই যে কি তা আমাদের ধারণার বাইরে। রহস্য আর ধোঁয়াশায় ঘেরা জগৎ নিয়ে আপনার বা আপনার জানা ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে মেইলের মাধ্যমে। আমাদেরকে মেইল করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেসটি জানতে হবে, এবং সেই ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে haunted.shadhinmusic@gmail.com, which spelling is haunted.shadhinmusic@gmail.com। এখানে আপনি চাইলে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বার লিখে আপনার ঘটনা পাঠিয়ে দিতে পারবেন। আপনি চাইলে লিখে পাঠাতে পারেন, আর যদি আপনি চান আপনি আপনার ঘটনা রেকর্ড করে আপনার ভয়েস ক্লিপের মাধ্যমে পাঠাবেন, তাহলে সেটাও করতে পারবেন। আর হ্যাঁ, আমাদের এই হন্টেডের স্টোরি কালেক্ট করার জন্য মডারেটর নেওয়া হচ্ছে। আপনি যদি চান, আপনি চাইলে মডারেটর হিসেবে, স্টোরি টেলার হিসেবে কাজ করতে পারেন আমাদের সঙ্গে। যদি আপনি আগ্রহী হন অবশ্যই আমাদের ফেসবুকে সরাসরি যোগাযোগ করতে পারেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আমাদেরকে কমেন্ট করেছেন, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদেরকে কমেন্ট করেছেন আলিফ আহমেদ, লিখেছেন নরসিংদী থেকে, ইয়ামিন ইসলাম লিখেছেন বগুড়া থেকে, আমাদেরকে লিখেছেন তানভীর রাফি আমাদের সঙ্গে আছেন, তৌফিক রিয়ান আমাদের সঙ্গে, আরও আছেন শেখ শাহরিয়ার কবির আরও আছেন আমাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমি আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, কোথাও যাবেন না, স্টে টিউন এট স্বাধীন পডকাস্ট।
Haunted by Saqib.
কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
আসসালামু আলাইকুম সাকিব ভাই, আমার নাম আনোয়ারুল আজিম আনার, আমার বাড়ি নওগাঁ জেলার কাঁঠালতলী এলাকার সুখদেবপুর গ্রামে। আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করলাম, যদি সিলেক্ট হয় পড়ে শোনাবেন, সাথে সাথে হন্টেড এর জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি হন্টেড আমাদেরকে ভয়ের নতুন একটা মাত্রা যোগ করবে। কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। আমি তখন শান্তাহার থাকতাম একটা মেসে, কলেজে পড়াশোনা করতাম, সময়টা ছিল 2000 সালের দিকে। আমার বাবার চোখের সমস্যা ছিল, প্রতি মাসেই একবার করে ডাক্তার দেখানো হতো। আসলে রোড অ্যাক্সিডেন্টে আমার বাবার একটা চোখ নষ্ট হয়ে যায়, আর একটা চোখ ভালো ছিল। কাঁঠালতলি তেমন ডাক্তার না থাকায় নওগাঁ সদরে চেক আপ করানো হতো। একবার বাড়ি থেকে জানাই বাবার চোখে অনেক ব্যথা হচ্ছে। শান্তাহারে যেখানে আমি থাকতাম সেখানে আমার এক বড় ভাইয়ের পরিচিত একজন হোমিও ডাক্তার ছিল। আমি সেই ডাক্তারের কাছ থেকে বাবার জন্য ওষুধ নিই। ওষুধ নিয়ে বাড়ির পথে রওনা হবার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। একেবারে রাতের খাবার শেষ করে নদী পার হয়ে শর্টকাট রাস্তা দিয়ে যাবার পরিকল্পনা করে রইলাম। পরিকল্পনা মোতাবেক রাত 8টায় বের হলাম। স্টেশন পার হয়ে মাঠের ভেতর দিয়ে এগোতে লাগলাম কোনো বাধা ছাড়াই। আত্রাই নদী পর্যন্ত সবকিছু ঠিকঠাক ভাবে পৌঁছালাম। আত্রাই নদীতে হাঁটু পানি, আবার কোথাও বুক সমান, আবার কোথাও দুই মানুষ। আমার সঙ্গে নিয়ে আসা বাক্সটি শক্ত করে ধরে নদীর উপরে বাঁশের তৈরি সাঁকো বেয়ে পার হয়ে গেলাম। নদী পেরিয়ে ধান ক্ষেতের আইল ধরে পথ। ক্ষেতের ধানগুলো কাটা হয়ে গিয়েছে, কোনোটির এখনো কাটা হয়নি, আকস্মিক দ্বীপের মতো জেগে আছে মাত্র। ক্ষেতের কোনো কোনো জায়গায় বড় বড় ইঁদুরের দাপুটে আনাগোনা আর শীষের মতো অদ্ভুত তীক্ষ্ণ চিৎকার। আমার এ সকল কম বেশি চেনা, হাঁটার গতি বাড়িয়ে দিলাম। আলো ছায়ায় গভীর স্নান হতে শুরু করেছে, চাঁদের বেশ কিছু অংশ ঢেকে ফেলেছে কালো মেঘ। অদ্ভুত রহস্যময় আধারে ঢেকে যেতে শুরু করল সবকিছু। ঠিক বুঝতে পারলাম না নদী পেরিয়ে কোন জায়গায় এসে পড়েছি। শুধু দেখা যায় গাছের অন্ধকার কায়া আর আকাশের মেঘের ফাঁকে চাঁদের হালকা আলোর লুকোচুরি। আত্রাই নদী পেরিয়ে পূর্ব উত্তর কোণে ৬ মাইল রাস্তা এগোলে আরও একটি নদী, সেটির নাম কাঁকড়া। অনেক গভীর তার পানি, একজন মাঝি পারাপারের জন্য নৌকা নিয়ে অপেক্ষা করে। হাট বাজারের দিন লোক সমাগম হয়, শত শত মানুষের কলরোলে নদীর পাড় গম গম হতে থাকে। সেই জায়গা পেরিয়ে আরও মাইলখানেক দক্ষিণে যেতে হবে, তারপর নিজের গ্রাম সুখদেবপুর। সে সময় ধীর গতিতে বাতাস বইতে শুরু করেছে, অত্যন্ত শীতল। কাছে কুলে কোথাও হয়তো বৃষ্টি হয়েছে বা এখনো হচ্ছে। আমি বাক্সটি ঠিক করে বা কোমরের দিকে চেপে ধরে চলতে লাগলাম। তারপর ধান ক্ষেতের আইল রাস্তা দিয়ে যেতে শুরু করলাম। বড় রাস্তা ছেড়ে শর্টকাটে যেতে পারলে অনেক আগে পৌঁছানো সম্ভব, এ কারণেই এই মাঠের ভেতর দিয়ে আসা। কতক্ষণ ঠিক মনে করতে পারলাম না, আমি থমকে দাঁড়াই। সামনে একটি আমবাগান, চাঁদের মৃদু আলোয় বেশ বোঝা যায় এ আমার গন্তব্যের রাস্তা নয়। আমি ভুল পথে এসেছি। বাগানের গাছগুলো প্রসারিত ঝাঁকড়া ডালপালা নিয়ে আমাকে অন্ধকারের মধ্যে ডেকে নিতে চাই। বাগানের সামনে সরু রাস্তা, ছায়া ছায়া আবছা আলো, অদ্ভুত দৃশ্যমান। কি করব ঠিক বুঝে উঠতে পারলাম না, এ রাস্তা যে সঠিক নয়। এখন কোন দিকে নিজেকে ঘোরাবো আমি ধাঁধাই পড়ে যাই। তখন কাছে কোথাও একটা তক্ষক ঠিক ঠিক শব্দে চিৎকার করে কয়েকবার ডেকে ওঠে। পরিবেশ হয়ে পড়ে কেমন যেন অস্বস্তিকর, ভয়াবহ। চোখের সামনে ধান ক্ষেতের উপর দিয়ে ছুটে চলে যায় কোনো এক নিশাচর প্রাণী। আবছা ছায়া দৃষ্টির কোণে ঢেউ তুলে যায়। কোনো শিয়াল হবে, সেটি অনেকটা ধূসর সাদা। আমি বাক্সটিকে চেপে ধরে সিদ্ধান্ত নিই আমবাগানের ভেতর দিয়ে চলে যাবার। এভাবে এগোতে থাকি, অন্ধকার ধীরে ধীরে আরো গাঢ় হতে থাকে, আর অসীম নিস্তব্ধতা। বাগানে গাছে গাছে ডালে ডালে খুব নিচে ধরে আছে অনেক আম, কোনো কোনোটি আবার মাথায় স্পর্শ করে চলে। কিছু অচেনা ফড়িং চোখে মুখে এসে ঝাপটা মারে। কোনো কিছুর তোয়াক্কা না করে আমি সামনে চলে যাই। নিশ্চয় এই সরু পথ বড় কোনো রাস্তায় নিয়ে যাবে। সামনে আলো দেখা যায়। আমি তখন আশার আলোতে ভরসা খুঁজতে লাগি। আলো মানে মানুষ আছে। দৃষ্টি তীক্ষ্ণ করে সেদিকে এগোচ্ছি। শোনা যায় নদীর কুলকুল শব্দ। এ নদী কি তবে কাঁকড়া? না, তা হতে পারে না, কাঁকড়া নদী আরো অনেক দূর। আমি কি তবে এতক্ষণ আত্রাইয়ের পাড় ধরে উত্তরে এসেছি? এসব ভাবনার মাঝে হঠাৎ পচা মাংসের গন্ধ আমার নাকে এসে লাগে। বুকের মধ্যে শিরশিরে ঢেউ বয়ে যায়। আমি নিজের মনের মধ্যে সাহস আনার চেষ্টা করি, খুব সাবধানে গাছগুলোর দিকে দৃষ্টি দিই, কিন্তু কিছুই দেখা যায় না। তখন আবার মনে পড়ে ভূতেরা শ্মশানেও থাকে, তারা মরা পড়ার গন্ধ খায়। এই কথাটি মনে হওয়ার সঙ্গে সঙ্গে বুঝে ফেলি আমি এতক্ষণে আত্রাইয়ের কোন এক শ্মশানে এসে পড়েছি, আর এখানে লাশ পোড়ানো হচ্ছে। তাই ছিটকে পড়া আলোর বিন্দু দেখেছিলাম তখন। এর মধ্যে কিছু শব্দ, কিছু কোলাহল তীব্রভাবে আমার কানে আসে। মনে হয় কোনো কিছুর উপর খুব জোরে আঘাত করা হচ্ছে। সেই সঙ্গে বাতাসে ছড়িয়ে পড়ে পোড়ানোর দুর্গন্ধ। আমার নিশ্চিত হতে আর বাকি থাকে না, এটি শ্মশান আর আমি ভুল করে তার কাছাকাছি এসে পড়েছি। শ্মশানে নিশ্চয়ই কোনো মৃতদেহ পোড়ানো হচ্ছে। আমি আর থেমে থাকি না, খুব দ্রুত উল্টো পায়ে উল্টো দিকে হাঁটা শুরু করি। এ বাগান থেকে বেরোতে হবে, এদিকের পথ আমার জন্য নয়, এটা ভুল রাস্তা। এখন আমাকে আবার নদীর কাছাকাছি যেতে হবে, তারপর বড় রাস্তা ধরে পূর্ব উত্তর কোণে এগোলেই আমার গন্তব্যে পৌঁছাতে পারব। কিছু দূর হেঁটে আসার পর মনে হয় আমবাগান এত দীর্ঘ কেন, এত লম্বা তো ছিল না। আমি বুকের মধ্যে সাহস আনার জন্য আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করলাম, আর এভাবে যেতে যেতে একটা ফাঁকা জায়গায় এসে পড়ি। সেখানে বালি আর বালি, নদীর পানি, বয়ে যাওয়ার মর্মর শব্দ, আর সামনে বিশাল এক মূর্তি। আমি চমকে উঠি। মূর্তিটির বড় বড় সাদা দুটো চোখ আলো ছায়ায় বিভৎস আর ভয়ঙ্কর লাগে। লম্বা এক জিব্বাহ বের করে দাঁড়িয়ে আছে। মাথার উপরে চাদোয়ার মতো কোনো কিছু দিয়ে ঢাকা পলিথিন অথবা কাপড় হতে পারে। হাওয়ায় সটসট শব্দ তুলে ভাসছে। বুঝতে পারলাম এটি শ্মশানের দক্ষিণ দিকের সেই বিশাল মূর্তি যা অনেক দূর থেকেও দেখা যায়। যখন নদী পার হয়েছিলাম দূর থেকে আমি এটা দেখেছিলাম, তাহলে আমার সঠিক পথ খুব ধারে কাছে আছে। নিজের মধ্যে তখন সাহস আরও বেড়ে যায়। তবে কথাই বলে বিপদ একা আসে না। আত্রায়ের অন্ধকার আমবাগান, শ্মশান ঘাট আর বিশাল মূর্তি পেরিয়ে যখন বড় রাস্তায় পা রেখেছি তখন আকাশ অন্ধকার। একটা কালো মেঘ ঢেকে ফেলেছে চাঁদকে। সামনের যা কিছু আছে সব আবছা ধোয়াশা, আধারে মিশে কালোতে ঢেকে গিয়েছে। আমি আলগোছে হাতড়ে চলার মতো সামনে পা ফেলি। মনের বিশ্বাস আমি ঠিক পথে এগোচ্ছি। রাত কত কে জানে। গ্রাম অঞ্চলে সন্ধ্যের সময় অনেক রাত হয়ে যায়। সে রাত যত গভীর হোক আর দীর্ঘ হোক না কেন, আমাকে ঠিক মতো পৌঁছাতে হবে। বাক্স ভালোভাবে চেপে নিয়ে অন্য হাতে পকেটে রাখা ঔষধের শিশি স্পর্শ করে দেখি ঠিক আছে কিনা। কিছুক্ষণ পর আমার বেশ সামনে দুটো আলোর বিন্দু নেচে ওঠে, পাশাপাশি হেঁটে চলেছে। এগুলো জোনাকি নয়, আশেপাশে কত শত জোনাকি ঘুরে বেড়াচ্ছে। অদ্ভুত মায়ালোক লাগে সবকিছু, মায়াই বটে। জোনাকি অনেক ছোট ক্ষুদ্র পতঙ্গ, যার শরীরের পেছনে আলো জ্বলে। সে আলোই অন্য পোকা আকর্ষিত হয়, জোনাকির এই আলো শিকার ধরার ফাঁদ মাত্র। সন্ধ্যের পর থেকে রাস্তায় অনেক জোনাকি দেখেছি। শহরে তেমন একটা জোনাকি দেখা যায় না। সামনের আলোক বিন্দু তেমন কোনো জোনাকির আলো নয়, এ দুটো আকারে অনেক বড়। মনে মনে ভাবলাম ধারে কাছে হয়তো বাজার আছে, কে জানে মাদারগঞ্জের হাট কিনা। হাট শেষে লোকজন বাড়ি ফিরছে, হয়তো তেমনই ঘর ফেরা মানুষ হবে, তাদের হাতে থাকা লণ্ঠনের আলো হতে পারে। মনে একটু সাহস পেলাম, আমি তাহলে এই রাস্তায় একা নই, আরো লোকজন আছে। এই ভেবে সামনে এগোতে লাগলাম। কিন্তু কিছুক্ষণ এগোতেই দেখলাম আলো দুটি আস্তে আস্তে আকাশের দিকে উঠেছে। আমি আরো ভয় পেতে শুরু করলাম। রাস্তা এবার ঠিক আছে, মনে সাহস নিয়ে এগিয়ে গেলাম। সামনে এগোতেই দেখলাম পথে একটা মাটির হাড়ি পড়ে আছে। হাড়ির ভেতর লাইট দিয়ে দেখলাম বেশ কয়েকটা মিষ্টি, হয়তো কোনো পথচারীর হতে পারে। আমি কোনো কথা না ভেবে মিষ্টির লোভ সামলাতে না পেরে হাড়ি সাথে করে বাড়ি নিয়ে এলাম কোনো সমস্যা ছাড়াই। বাড়িতে এসে বাবা মাকে যতক্ষণে ডাকলাম ততক্ষণে রাত দুইটা বাজে। সামান্য দেড় ঘন্টার রাস্তা, আসতে আমার প্রায় পাঁচ ঘন্টা লাগলো। যা হোক, সব কিছু ভুলে গিয়ে বাবার ঔষধ দিয়ে হাড়ি থেকে একটা মিষ্টি খেয়ে শুয়ে পড়লাম। বাকিটা মায়ের কাছে দিয়ে বললাম খাবার জন্য, কিন্তু মা সকালে খাবে বলে রেখে দিল। সকালে উঠে মা দেখে হাড়িতে কোনো মিষ্টি নেই, শুধু ছায় আছে। সবাই একটু অবাক হলাম, তাহলে আমি রাতে কি খেলাম? আমার ঠিক মনে আছে আমি মিষ্টি খেয়েছিলাম। যাই হোক, এই ঘটনার সবকিছু শেষ হয়ে গিয়েছে। কিন্তু এর পর থেকে শুরু হলো অন্য রকম ঘটনা। প্রতিদিন রাতে আমি স্বপ্ন দেখি দুটো আলো আমার চারপাশে ঘুরছে আর একটা কালো জন্তু আমাকে আক্রমণ করার চেষ্টা করছে। ধীরে ধীরে আমার শরীরটা খারাপ হতে থাকে। কোনো কারণ ছাড়াই দুই দিন পর পর আমার জ্বর আসে আর জ্ঞান হারিয়ে ফেলি। আমার মা সবকিছুই বুঝতে পারে। বাড়িতে কবিরাজ ডেকে আনা হয়, কিন্তু কবিরাজ বাড়িতে এসে আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। বলে উনি আমার চিকিৎসা করতে পারবে না। এভাবে কাটতে থাকে বেশ কিছুদিন। তারপর এমনি করেই কোনো আমন্ত্রণ ছাড়াই এক হিন্দু লোক আমাদের বাড়িতে আসে। এসে নমস্কার করে আমার মাকে বলে, মা, এই তাবিজটা তোমার ছেলের গলায় বেঁধে দিও,
সব ঠিক হয়ে যাবে, আমার মা এত কিছু না ভেবে তাবিজ নিয়ে নেয়। অবশ্য সত্যি সত্যি আমার সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে। আমি জানি না লোকটাকে, তবে আমার এই অসুস্থতার কথা সে কিভাবে জানল এটার উত্তর আমি আজও খুঁজি। বর্তমানে আমি নওগাঁর কাঁঠালতলী উপজেলায় একটা মোবাইলের দোকানের ব্যবসা করছি, তবে এরপর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি। তাবিজটি এখনো আমার কাছে আছে, এখনো পর্যন্ত কোনো সমস্যা আমার হয়নি। অনেক রাতে আমি বাড়ি ফিরি, কিন্তু কোনো ধরনের প্যারানর্মাল ঘটনা আর কখনোই আমার সঙ্গে ঘটেনি। ভালো লাগলে পড়ে শোনাবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
হন্টেড বাই সাকিব।
কে কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
এটাই ছিল আমাদের আজকের এপিসোডের শেষ ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। তবে জানাবেন আমাদেরকে কমেন্ট করে। কমেন্ট করার জন্য আপনাকে স্বাধীন মিউজিক অ্যাপে আপনি যেখানে শুনছেন এখানে কমেন্ট বক্সে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মনের কথা লিখে আপনাকে কমেন্ট করতে হবে। আর আপনাদের ঘটনা পাঠানোর জন্য আমাদেরকে মেইল করতে হবে। আপনারা আমাদেরকে বেশি বেশি ঘটনা পাঠাবেন, কারণ আপনারা ঘটনা না পাঠালে আমরা এগোতে পারবো না। আপনারা চাইলে আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারেন, অথবা আপনারা চাইলে আপনার ঘটনা রেকর্ড করে পাঠাতে পারেন। তবে আমি সবসময় চাই আপনাদের ঘটনা রেকর্ড করে পাঠান, আপনাদের ভয়েস ক্লিপের মাধ্যমে পাঠান, কারণ আপনাদের ঘটনা, আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা, আপনাদের অভিজ্ঞতা আপনাদের মুখেই সবচেয়ে জীবন্ত হয়ে উঠবে, আমার এতটুকুই বিশ্বাস। আর এটাও আশা করি আপনাদের কাছেও ভয়েস ক্লিপের ঘটনাগুলো অনেক বেশি ভালো লাগবে। সুতরাং আপনারা আমাদেরকে ঘটনা পাঠান, আর ঘটনা পাঠানোর জন্য আপনাদেরকে মেইল করতে হবে haunted.shadhinmusic@gmail.com। হুইচ স্পেলিং ইজ shadhinmusic@gmail.com। আপনার নাম, ঠিকানা, আপনার মোবাইল নম্বর লিখে আপনার বা আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা ঘটনা লিখে পাঠাতে পারবেন। আপনি চাইলে আমাদের সঙ্গে সরাসরি ফেসবুকের মাধ্যমে আমাদের সঙ্গে কমিউনিকেট করে ঘটনা পাঠাতে পারেন। ঠিক শেষ পর্যায়ে আমি ফেসবুক থেকে কিছু মেসেজ পড়ব। আমাদেরকে ফেসবুকের সঙ্গে কমিউনিকেট করেছেন এমডি হাসানুর রহমান, লিখেছেন অনেক ভালো লাগছে। তারপর তাজিম হক লিখেছেন যশোর থেকে। তারপর লিখেছেন ইকরামুল হোসেন, আমাদের সঙ্গে আছেন সুমন আহমেদ, আমাদের সঙ্গে আছেন এমডি রাশেদ মাহমুদ, প্রিন্স জুবায়ের লিখেছেন অনেক অনেক ভালো লাগছে, শুভকামনা রইল হন্টেডের জন্য। আমাদের সঙ্গে আছেন এমডি আবদুল্লাহ আল মামুন, আছে আমাদের সঙ্গে তপু রঞ্জন বিশ্বাস, আমাদের সঙ্গে আছেন আবু বকর সিদ্দিকী, আমাদের সঙ্গে আছেন সাজিদুল ইসলাম শুভ, আমাদের সঙ্গে আছেন আব্দুল ববি, আমাদের সঙ্গে আছেন ফাইজুল করিম, আমাদের সঙ্গে আছেন তাসিমা তোসাইবা, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হওয়ার জন্য আপনাকে সার্চ করতে হবে হন্টেড বাই সাকিব লিখে আপনাকে সার্চ করতে হবে। আর সার্চ করলেই আমাদের ফেসবুক পেজ আপনি পেয়ে যাবেন, এবং সেখানে লাইক দিয়ে কমেন্ট করে আমাদেরকে মেসেজ করতে পারবেন। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত দিতে পারবেন, আপনি চাইলে আমাদেরকে রিভিউ দিতে পারবেন। আপনারা যত বেশি রিভিউ দিবেন, আপনারা যত বেশি রেটিং করবেন, তত বেশি ডেভেলপ করতে পারবো আমাদের এই শো। সুতরাং আপনারা কোনোভাবেই মিস করবেন না আমাদের ফেসবুকে কানেক্টেড হবার জন্য, মিস করবেন না কমেন্ট করার জন্য, মিস করবেন না ঘটনা পাঠানোর জন্য। আরও একটা কথা আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের এই ঘটনা কালেক্ট করার জন্য আমরা মনি অর্ডার নিচ্ছি। আপনি যদি চান হন্টেডের সঙ্গে কাজ করতে, ঘটনা কালেক্ট করে পাঠাতে, একজন মনি অর্ডার হিসেবে কাজ করতে, অবশ্যই আমাদের সঙ্গে কমিউনিকেট করবেন ফেসবুকের মাধ্যমে। এখন পর্যন্ত অনেকবার বলেছি ফেসবুকে কিভাবে কানেক্টেড হতে হবে, তবে আরও একবার বলছি যারা নতুন যারা শুনছেন তাদের জন্য, আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হওয়ার জন্য আপনাকে সার্চ করতে হবে হন্টেড বাই সাকিব লিখে, হুইচ স্পেলিং ইজ HAUNTED বাই সাকিব। এটা লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজ আপনি পেয়ে যাবেন, এবং সেখানে মেসেজ দিয়ে আপনি যদি মডারেটর হতে চান তাহলে অবশ্যই জানাতে পারবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই আশা প্রত্যাশা নিয়ে আগামী শনিবারের ভয়ের নতুন মাত্রার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি স্টে টিউন অ্যাট স্বাধীন পডকাস্ট।
হন্টেড বাই সাকিব।
কে কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।